This audio lecture is presented by www.islamicresearchacademy.com.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده رسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا أيها المسلمون اتقوا الله في أنفسكم اتقوا الله في سركم وعلنكم اتقوا الله في جميع شؤونكم فإن التقوى وصية الله للأجمعين وصية الله للأنبياء والمرسلين وصية الله لجميع البشر فاتقوا الله في أنفسكم في مجتمعكم في بلدكم في عالمكم اللهم تقبل منا تقوانا اللهم تقبل منا صالح أعمالنا يا رب العالمين আজকের এই পবিত্র জুমাবারে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আল্লাহ তাআলার আল কোরআন তার কালামুল্লাহ এর যে বিশেষ ফজিলত মর্যাদা এই কালামুল্লাহর শিক্ষা এবং প্রশিক্ষণ দান করা এর যে তেলাওয়াত এবং এর মাধ্যমে সমাজ পুনর্গঠনের যে বিশেষ দায়িত্ব আমাদের অর্পিত হয়েছে আমরা আজকে সে সম্পর্কে আজকের এই খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই আল কোরআন কি সে বিষয়ে একটু আসা যাক আল কোরআন হচ্ছে আল্লাহর কালাম আমরা সকলেই জানি হাবলুল্লাহিল মাতিন আল্লাহর অত্যন্ত শক্তিশালী একটি রজ্জু আন-নূর আল-হাদি ইলাল হক ওয়া ইলা আত-তরিকিল মুস্তাকিম এ হচ্ছে একটি আলোকবর্তিকা পথ নির্দেশিকা সত্যের দিকে যা অবিরত আমাদেরকে পথ দেখায় এবং যা সহজ সরল পথ নির্দেশক সুতরাং আল কোরআনকে আমরা বলতে পারি আস-সিরাতুল মুস্তাকিম আল কোরআন ইটসেলফ আমাদের জন্য একটা সহজ সরল পথ যে পথে চললে যে কোরআনের মধ্যে অবগাহন করলে আমরা সত্য পাব বলে আশা করি আল কোরআন হচ্ছে ওয়াসিকাতুন নবাওয়িয়্যাহ ওয়াসিকাতুন নবুওয়াহ আল খাতিমা নবুয়তের সর্বশেষ ডকুমেন্টেশন এরপরে আর কোনো নবীর উপর আর কোনো ওহী নাজিল হবে না আল কোরআন হচ্ছে সত্য দিনের সত্য আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার মুখপাত্র স্পোক্সম্যান এবং আল কোরআন হচ্ছে ইসলামী শরিয়ার কানুন নিয়ম মেথোডলজি পদ্ধতি আল কোরআন হচ্ছে এই সমস্ত মানব মণ্ডলীর শুধু মুসলমানদের জন্য নয় সবার জন্য একটা একটা মেথড এবং মেথোডলজি মানহাজুল হায়াত বে আকমালিহা পরিপূর্ণ জীবন বিধান আল কোরআন হচ্ছে সে মহান গ্রন্থ যা অনুসরণের মধ্য দিয়ে আমাদের সৌভাগ্য আমাদের পৃথিবীর সুখ শান্তি প্রশান্তি নিয়োজিত নিহিত এবং সেই গ্রন্থ আল কোরআন যা থেকে দূরে থাকলে শুধু মুসলমানেরাই নয় বরং এই পৃথিবীর সমস্ত মানুষ একটা চরম দুর্ভাগ্যের মধ্যে পতিত হয় সুতরাং আল কোরআন হচ্ছে সেই মহান গ্রন্থ যেই গ্রন্থের মাধ্যমে আমার আপনার সৌভাগ্যের সৌধ তৈরি হয় এবং যার মাধ্যমে পৃথিবীবাসীর শান্তি নিশ্চিত হয়, যা থেকে দূরে থাকলে আমার আপনার এবং আমার জাতির এবং এই পৃথিবীবাসীর দুর্ভাগ্য নিশ্চিত হয়। আল্লাহ তাআলা দুর্ভাগ্য থেকে আমাদেরকে রক্ষা করুন এবং সৌভাগ্য অর্জনের তৌফিক দান করুন আল কোরআনের পঠন পাঠনের মাধ্যমে, আল কোরআনকে বোঝার মাধ্যমে, আল কোরআনকে অনুসরণ করার মাধ্যমে, আল কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার মাধ্যমে এবং আল কোরআনকে এ সমাজে এ বিশ্বে প্রতিষ্ঠিত করার মাধ্যমে। আল কোরআন হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী একটি মহান গ্রন্থ এবং আল কোরআন হচ্ছে আল্লাহ আর আল্লাহর বান্দাদের মাঝখানে একটি চুক্তি, আহাদুন বাইনাল্লাহি ও বাইনা ইবাদিহি, এবং আল কোরআন হচ্ছে আশরাফুল কুতুব আসসামাউইয়া, যত আসমানি গ্রন্থ নাজিল হয়েছে তার মধ্যে সবচেয়ে সম্মানিত গ্রন্থ, এবং আযামু ওয়াহিন নাযালা মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যত গ্রন্থ নাজিল হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আল কোরআন। সম্মানিত উপস্থিতি, এই আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে অনেক চমৎকার সব নিদর্শন দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, সত্যের দিক নির্দেশনা দিয়েছেন, মানুষ কিভাবে কোন আশায় পৃথিবীতে বেঁচে থাকবে, কি তার করা উচিত, কি দায়িত্ব নিয়ে সে পৃথিবীতে এসেছে, এসব কিছু আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার সুললিত ভাষায়, প্রাঞ্জল ভাষায়, যাতে পৃথিবীর সমস্ত মানুষ খুব সহজে বুঝতে পারে, সেভাবে আল কোরআনের মধ্যে তিনি এসব কিছু তুলে ধরেছেন। তার মধ্য থেকে অল্প কিছু আপনাদের সামনে আমি বেশ করতে চাই। সূরা আল ইসরা তথা বনী ইসরায়েলের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয়ই এই কোরআন পথ প্রদর্শন করে সেই পথের দিকে যা সবচেয়ে সুদৃঢ়, যা সবচেয়ে শক্তিশালী, যা সবচেয়ে সুঠাম, যা সবচেয়ে সঠিক, এবং সে সকল মুমিনদেরকে সুসংবাদ প্রদান করে যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, যারা কোনো মন্দ কাজে লিপ্ত হয় না, যারা জাতির মঙ্গল করে, পৃথিবীর কল্যাণ সাধন করে, সমাজ, রাষ্ট্র, সমস্ত মানুষের কল্যাণ যারা সাধন করে, এই কোরআন সেসব মুমিনদেরকে সুসংবাদ প্রদান করে এবং এই সংবাদ প্রদান করে যে তাদের জন্য রয়েছে মহান প্রতিদান, বিশাল রিমুনারেশন, পুরস্কার তাদের জন্য রয়েছে। আল ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, পবিত্র ও মহান সেই সত্তা যিনি আল ফুরকান নাযিল করেছেন, যিনি আল ফুরকান নাযিল করেছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেন এই আল ফুরকান বিশ্ববাসীদের জন্য সতর্ককারী হয়, বিশ্ববাসীকে তাদের পরিণাম সম্পর্কে, তাদের কর্মপন্থা সম্পর্কে, তাদের ভবিষ্যৎ সম্পর্কে সতর্কতা প্রদান করে। সূরা আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, অবশ্যই আমি তোমাদের কাছে নাজিল করেছি একটি গ্রন্থ যার মধ্যে তোমাদের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে তোমাদের বিবরণ আছে, তোমাদের ডেসক্রিপশন আছে, তোমাদের বর্ণনা এবং উল্লেখ যার মধ্যে আছে, তোমরা কি এখনো বোঝো না? আল্লাহ তাআলা সূরা আল হিজরের মধ্যে বলেছেন, এই যে গ্রন্থ তিনি নাজিল করেছেন এবং এই গ্রন্থের সাথে যে শরীয়ত তিনি নাজিল করেছেন, এই গ্রন্থের সাথে ওহির আরও যে অংশ তিনি নাজিল করেছেন আর সুন্নাহ, এসব কিছুকে তিনি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। তিনি নিজেই তার দায়িত্ব গ্রহণ করেছেন এবং সে দায়িত্ব তিনি তার বান্দাদের মাধ্যমেই পালন করবেন। তিনি আল হিজরের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি আয-যিকর নাযিল করেছি, আশ-শরিয়া নাযিল করেছি, আল কোরআন নাযিল করেছি এবং আমি একে হেফাজত করব। সূরা আন-নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাতানযীলু রাব্বিল আলামিন, সূরা আশ-শুআরা 192 আয়াত, ওয়া ইন্নাহু লাতানযীলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই সমস্ত জাহানের যিনি রব এটি হচ্ছে তার পক্ষ থেকে অবতারিত, এটি কোনো মানুষের রচনা নয়, এটি মানুষের পক্ষ থেকে আসেনি, পৃথিবীর কারো তৈরি করা নয়। সূরা আন-নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে এসছে স্পষ্ট প্রমাণ। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের কাছে আমি নাজিল করেছি স্পষ্ট নূর, আলোকবর্তিকা তথা আল কোরআন। সূরা আল আনআমের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদদিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়ালিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। এটি হচ্ছে একটি গ্রন্থ যা আমরা নাজিল করেছি, যা বরকতময় এবং সেই বিষয়ের যা সত্যতা প্রতিপন্নকারী, সত্যতা প্রতিপাদনকারী, যা তার সামনে রয়েছে, তার আগে যেগুলো অতিবাহিত হয়েছে সেসব গ্রন্থের, এবং যাতে করে তুমি সতর্ক করতে পারো উম্মুল কোরা তথা মক্কা, মক্কাবাসীদেরকে এবং এর চারপাশে তথা সারা বিশ্বে আর যারা রয়েছে, এই মক্কার চারপাশে তথা সারা বিশ্বে আর যারা রয়েছে মক্কাবাসীদেরকে এবং তাদের সবাইকে তুমি যাতে সতর্ক করতে পারো, আর যারা আখিরাতের প্রতি ঈমান আনে, ঈমান পোষণ করে, তারা এই গ্রন্থের প্রতিও ঈমান পোষণ করে। যারা জানে যে তাদের আখিরাত রয়েছে, তারা এই গ্রন্থের প্রতি ঈমান পোষণ করে এবং তারা তাদের সালাতকে হেফাজত করে। আল্লাহ তাআলা আহলে কিতাবকে, যারা আমাদের আগে গ্রন্থ পেয়েছে, হেদায়তের মালিক বলে যারা গৌরববোধ করে, যারা অহংকার করে যে আল্লাহর ওহী আমাদের আগে তাদের কাছে আছে, তাদেরকে নির্দেশ করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম মাউইযাতুম কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফূনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات الى النور باذنه ويهديهم الى صراط مستقيم। القران এর বৈশিষ্ট্য কিন্তু এই আয়াতে অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে, এবং যারা আজকে কিতাব ধারী, গ্রন্থধারী, সেই সব লোকদেরকেও একটা চমৎকার দিক নির্দেশনা এই আয়াতে দেওয়া হয়েছে। হে কিতাব ধারীরা, হে কিতাবওয়ালা লোকেরা, তোমাদের কাছে তো আমার রাসূল এসেছেন, তোমাদের কাছে আমার রাসূল এসেছেন, তোমাদের জন্য অনেক বিধান, অনেক বিষয় তিনি বর্ণনা করে দিয়েছেন, যা তোমরা গ্রন্থের মধ্যে এসেছে তোমাদের কাছে, যা তোমরা গোপন করেছিলে সেই গ্রন্থ থেকে, আর তিনি তোমাদের অনেক বিষয় ক্ষমা করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, তোমাদের অনেক ভুল বিভ্রান্তি, তোমাদের অনেক সীমালঙ্ঘন, তোমাদের অনেক অবৈধ আচরণ তিনি ক্ষমা করে দিয়েছেন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আলো এসেছে এবং স্পষ্ট গ্রন্থ এসেছে। আল্লাহ তাআলা এই গ্রন্থের মাধ্যমে হেদায়েত করেন সেই সব লোকদেরকে যারা তার সন্তুষ্টির অনুসরণ করে, তার সন্তুষ্টিকে ফলো করে, এবং যারা শান্তির পথ, সত্য পথকে অনুসরণ করে। আর তাদেরকে তিনি এই গ্রন্থ দিয়ে বের করে এনেছেন জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোয়ে, তার অনুমতিক্রমে। ওয়াহদিহিম, এবং তিনি তাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করেছেন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের কাছ থেকে এসেছে মাউইযা, উপদেশ, চমৎকার, সুন্দর, সুললিত বাণী এবং অত্যন্ত প্রেরণাদায়ক কথা, এবং তোমাদের কাছে এসেছে তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের অন্তরে যত ব্যাধি রয়েছে তার শিফা, তার আরোগ্য, এবং মোমেনদের জন্য হেদায়েত আর রহমত। এসব কিছু হচ্ছে আল কোরআনের বৈশিষ্ট্য। আসলে আল কোরআন হচ্ছে শিফা, আল কোরআন হচ্ছে হেদায়েত, আল কোরআন হচ্ছে রাহমা, এবং আল কোরআন হচ্ছে মাউইযা। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাউমি ইয়ালামুন বাশীরা ওয়া নাযীরা ফাআরাদা আকছারুহুম ফাহুম লা ইয়াসমাউন। একটি গ্রন্থ যার আয়াতগুলোকে আমি বিশদভাবে ব্যাখ্যা করেছি, যার আয়াতগুলোকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং এটি আরবি কোরআন হিসেবে অবতীর্ণ হয়েছে এমন লোকদের জন্য যারা জানে। অতএব আল কোরআন অজ্ঞ মূর্খ লোকদের জন্য নয়, আল কোরআন হচ্ছে নলেজেবল, যাদের জ্ঞান আছে, যারা কোরআনের জ্ঞানে ওহির জ্ঞানে নিজেদেরকে সমৃদ্ধ করতে চায় সেসব লোকদের জন্যই কোরআন নাজিল হয়েছে এবং কোরআনের আয়াতগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই কোরআনটার বৈশিষ্ট্য কি? বাশীরা ওয়া নাদীরা, কোরআন সুসংবাদদাতা এবং কোরআন সতর্ককারী। কিন্তু ফাআরাদা আকসারুহুম, মানুষের অধিকাংশ কোরআন থেকে বিমুখ হয়েছে, কোরআন থেকে বিরাগ ভাজন হয়েছে, কোরআন থেকে উল্টো পথে তারা হাঁটতে শুরু করেছে। ফাহুম লা ইয়াসমাউন, তারা শোনে না, তারা শোনে না। আজকে যদি দেখেন এই সমাজের মধ্যে, এই বিশ্বের মধ্যে, দেখবেন যে আল্লাহর মহান গ্রন্থ যদি কেউ সিরিয়াসলি বসে যে আল্লাহর গ্রন্থ কিনা এটা একটু বুঝতে চাই, তাহলে অবশ্যই সে কনভিন্সড হবে যে এটা আল্লাহর গ্রন্থ। কিন্তু তারপরেও উল্টো পথে চলাই তাদের স্বভাব। উল্টো পথে চলার জন্য সামাজিক অনেক অনুপ্রেরণা রয়েছে, মিডিয়া রয়েছে এবং নানা ধরনের মতবাদ রয়েছে, পৃথিবীর লালসা রয়েছে এবং পৃথিবীর ধন সম্পদের হাতছানি রয়েছে। এই সমস্ত কারণে মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যায়। এই যে কোরআন, যে কোরআনকে আল্লাহ তাআলা সব কিছুর ডেসক্রিপশন হিসাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন, যেমন সূরা নাহলের 89 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন, আর তোমার উপর আমি কোরআনকে নাজিল করেছি সব কিছুর বর্ণনা রূপে এবং হেদায়ত রূপে, সুসংবাদ রূপে, যারা মুসলিম তাদের জন্য রহমত স্বরূপ ইত্যাদি। এই যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করলেন, সেই কোরআনের এই বাণীগুলো শুনলেই তো মনটা কি প্রশান্তি মুখর হয়ে যায় এবং একটা অনুপ্রেরণা আমরা বোধ করি। তাহলে এই কোরআনের মধ্যে যেহেতু আমাদের সুখ শান্তি, আমাদের হেদায়াত, সমাজের চমৎকার সব ইনস্ট্রাকশন নিহিত, ফলে কোরআনকে অনুসরণের মধ্যেই আসলে ব্যক্তির, পরিবারের, সমাজের, রাষ্ট্রের এবং পৃথিবীবাসীর শান্তি নিহিত। সেই কোরআনকে যদি আজকে আমরা না শিখি, না শেখাই, না পড়ি, না তেলাওয়াত করি, তাহলে কোরআনের এই মেসেজগুলো আমাদের জন্য ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর নাজিল করাটা কখনোই ব্যর্থ নয়। আল্লাহর নাজিল করাটা, আল্লাহ যে উদ্দেশ্যে নাজিল করেছেন, আল্লাহর উদ্দেশ্যে সফল। এবং যেহেতু আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান, অতএব যত ব্যর্থতা, যত পশ্চাৎপদতা, যত ক্ষতি, এটা কিন্তু মানবতার ক্ষতি, এটা আমার আপনার ক্ষতি, যাদের কাছে কোরআনকে দেওয়া হয়েছে যাতে কোরআন থেকে বেনিফিট নিতে পারি। কিন্তু যদি কোরআনকে তেলাওয়াত না করি, না শিখি, না শেখাই, তাহলে এ থেকে বঞ্চিত হবে কারা? আমরা, আমরা যারা কোরআনকে পড়িনি, আমরা যারা কোরআন শিখিনি এবং আমরা যারা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাচ্ছি না অথবা শেখাইনি, তারা বেনিফিট থেকে বঞ্চিত হবে। আল্লাহ কোনো বেনিফিট থেকে বঞ্চিত হবেন না। আসলে এগুলোর বেনিফিট আল্লাহর নিজের কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সব কিছু তার মুখাপেক্ষী। আসুন আমরা আরেকটা পয়েন্ট আলোচনা করি। তাহলে কোরআন শেখা এবং কোরআন শেখানোর বিষয়টা কি? এর অর্থ হচ্ছে, প্রথম হচ্ছে শেখা, ব্যক্তি নিজে শিখবে, নিজে তার বেনিফিটটা নেবে, আর তালিম বা শেখানো হচ্ছে অন্যকে বেনিফিটটা দেবে। এটাকে আমরা বলতে পারি কোরআনকে বুকে ধারণ করার জন্য, এর যে মেসেজগুলো সেগুলোকে কমপ্রিহেন্ড করার জন্য, উপলব্ধি করে নিজের জীবনে যাবতীয় কল্যাণ আনয়ন করার জন্য যে কোরআন ভিত্তিক বাণীগুলোকে বা কোরআনের বক্তব্যগুলোকে সে উপলব্ধি করে, ধারণ করে, বোঝে এবং এগুলো নিয়ে চিন্তা গবেষণা করে তার কর্মপন্থা নির্ধারণ করে, সেই বিষয়গুলো জানাটাই হচ্ছে তাআল্লুম এবং তালিম দুটোই। সুতরাং কোরআন শিক্ষা এবং শিক্ষা দেয়া, এটাকে যদি সিম্পলি আমরা মনে করি শুধু তেলাওয়াত, ব্যাপারটা তা নয়, এটা অনেক ব্যাপক। শিক্ষা এবং শেখানোর যে মূল উদ্দেশ্য রয়েছে, আপনারা সবাই বিভিন্ন পর্যায়ে শিক্ষা গ্রহণ করেছেন, এখানে যারা এডুকেশন নিয়ে ভাবেন তারা জানেন যে শিক্ষা গ্রহণ করার একটা উদ্দেশ্য থাকে এবং শিক্ষা দেওয়ারও একটা উদ্দেশ্য থাকে। যিনি ছাত্র তার উদ্দেশ্য আছে, যিনি শিক্ষক তার উদ্দেশ্য আছে। অতএব শিক্ষা নেওয়া, দেওয়ার সে উদ্দেশ্যগুলো সফল করার মধ্যেই শিক্ষার বেনিফিটটা এবং শিক্ষা অর্জন করাটা নিহিত। তখন আমরা বলবো যে তিনি শিক্ষিত হয়েছেন এবং তিনি শিক্ষা অর্জন করেছেন। আর যদি শিক্ষার কোনো একটা জিনিসকে আংশিকভাবে কেউ ধারণ করেন, কেউ অর্জন করেন, তাহলে সেটাকে আমরা প্রকৃত শিক্ষা বলি না। অতএব কোরআন শিক্ষা এবং কোরআন শিক্ষা দেওয়ার বিষয়টা কি, সে আঙ্গিকেই আমাদের বিচার করতে হবে। কোরআন কে শিখিয়েছেন? যেহেতু আল্লাহ নাজিল করেছেন, আল্লাহই কোরআন শিখিয়েছেন। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কোরআন নাজিল করেছেন, কোরআন কীভাবে পড়তে হবে, কোরআন থেকে কীভাবে মেসেজ নিতে হবে, কোরআনের উদ্দেশ্যকে কীভাবে হৃদয়ঙ্গম করতে হবে, জিব্রিল সেই মেসেজটা আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন 100% সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কনভে করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কাছে সেটা কনভে করেছেন যাতে সকলে মিলে উম্মার কাছে কিয়ামত পর্যন্ত সেই মেসেজগুলো অবিকৃতভাবে রেখে যেতে পারেন, এবং তারা সেটা করেছেন, ইতিহাস সেটা সাক্ষী। এরপরের যে বিষয়, কেন আমরা কোরআন শিখব, কেন আমরা কোরআন শেখাব, অর্থাৎ কোরআন শিক্ষা করা এবং শেখানোর গুরুত্বটা কোথায়। আমরা আল কোরআনের মধ্যে দেখি আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে এই বিষয়টা নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে রাসূল, তোমার উপর যা নাজিল হয়েছে তা তুমি প্রচার করে দাও, যদি তা না করো তাহলে তুমি তার রিসালতকে পরিপূর্ণতা সাধিত হতে দিলে না বা পরিপূর্ণ করলে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার দায়িত্ব ছিল না, কোরআন এবং সুন্নাহর আরও অনেক দলিল থেকে আমরা জানি এই যে প্রচার করা, যা আল্লাহ নাজিল করেছেন সেটা প্রচার দায়িত্ব এককভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না বলেই সে দায়িত্ব শেষ হয়ে যায়নি তার ইন্তেকালের, তার মৃত্যুর সাথে সাথে। বরং সে দায়িত্ব আমাদের উপর, তার পরবর্তী জেনারেশন, এভাবে জেনারেশন বাই জেনারেশন, প্রজন্মের পর প্রজন্মের উপরে এই দায়িত্বটা অর্পিত হয়েছে। অতএব যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটাকে প্রচার করা আমাদের দায়িত্ব। প্রচার করার উদ্দেশ্যটা কি? শেখা। প্রচার করার উদ্দেশ্য ওয়াজ না। আজকাল তো মানুষ গ্রামে গঞ্জে দেখা যায় সারা রাত ধরে ওয়াজ শুনে, সকালবেলা দেখে যে কিছু মনে নাই, অথবা তার জীবনের সাথে সেই ওয়াজের কোনো মিল নাই। আমি ভালো ওয়াজের কথা বলছি, আর যে সমস্ত ওয়াজের মধ্যে ভুল, বিভ্রান্তি অথবা দাইফ মাওদু হাদিসের আলোকে সেখানে আলোচনা করা হয়, সেগুলো তো আউট অফ আওয়ার ডিসকাশন, সেগুলো তো না শোনাই ভালো, সেগুলো না শোনাই ভালো। কিন্তু যেই জেনুইন অথেন্টিক কথাগুলো কোরআন হাদিস নির্ভর, সে বিষয়গুলো মানুষ শুনে শুধু সুর এর জন্যে, অথবা ভালো লাগে শুনতে এই জন্যে, অথবা শুধু শুনেই সওয়াব কামাই করে, আর মানার মাধ্যমে সওয়াব কামাইয়ের প্রয়োজনীয়তা তাদের থাকে না। তাহলে এটাকে শিক্ষা বলা যায় না, এটাকে শিক্ষা বলা যায় না। প্রচারের উদ্দেশ্য হচ্ছে, বলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, যাতে মানুষ শিখতে পারে, এবং এই শেখার মধ্য দিয়ে সে যাতে তার জীবনের সমস্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে, অর্থাৎ তার সে যা শিখেছে সেগুলোকে সে যাতে ইমপ্লিমেন্ট করতে পারে, বাস্তবায়ন করতে পারে, এটা হচ্ছে শেখার মূল উদ্দেশ্য। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে আরও চমৎকার কথা, একদম মানে টু দ্য পয়েন্ট বলেছেন। তিনি বলেছেন কি, যেটি সহিহ বুখারীর মধ্যে এসছে এবং সুনানের কোনো কোনো গ্রন্থ যেমন আবু দাউদ তিরমিজির মধ্যে এসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শিখেছে এবং মানুষকে শিখিয়েছে। শিক্ষা এবং শেখানোর মধ্যে, অর্থাৎ কোরআন শিক্ষা এবং শেখানোর মধ্যে আসলে শরিয়া আমাদেরকে কোন জিনিসটা টার্গেট দিয়েছে, কোনটাকে তিনি শিক্ষা বলছেন। আমরা যদি কোরআন সুন্নার সমস্ত দলিলগুলোকে একসাথ করি তাহলে কয়েকটা পয়েন্ট বের করতে পারি যে কোরআন শেখা এবং শেখানোর দ্বারা কি বোঝানো হয়েছে। এক নম্বর হচ্ছে পড়া, আল কিরাআহ ওয়া তিলাওয়াহ, যেটাকে আমরা তিলাওয়াত বলি, কোরআন তিলাওয়াত করা। এখানে বুঝতে হবে যে তিলাওয়াত আরবরা করলে তারা কিন্তু বুঝবে, আর অনারবরা বুঝবে না। অতএব আরবদের কাছে যদি বাংলায় কোরআন নাজিল হতো তাহলে বোঝা যেত যে না, কোরআনটা শুধুই মন্ত্রের মতো পড়ার জন্য নাজিল হয়েছে। আরবদের কাছে, যেহেতু একটু আগে একটা আয়াতে বললাম কোরআন আরাবিয়ান, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, তাহলে বুঝতে হবে সে কোরআনকে বোঝার জন্য তাদের নিজস্ব জানা ভাষায় কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। ঠিক তেমনিভাবে একজন অনারবও যখন কোরআন তেলাওয়াত করবেন তাকে ওই পয়েন্টটা নিতে হবে যে কোরআন তেলাওয়াতের অর্থ হচ্ছে বুঝা সহ তেলাওয়াত করা। তা না হলে আমরা যদি বলি তো আমরা তো অনারব, আমরা তো বুঝি না, কোরআন যদি আরবদের কাছে অনারব ভাষায় নাজিল হতো তাহলে বুঝতাম যে পৃথিবীর কারোই এই কোরআন বোঝার কোনো দরকার নেই। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়া অনেকগুলো দলিল তো আছেই, আমি জাস্ট সরাসরি নাজিলের যে উইজডম আরবি ভাষায় আরবদের কাছে সেটি আপনাদের সামনে উল্লেখ করলাম। দ্বিতীয় হচ্ছে কোরআনকে হেফজ করা, কোরআনকে ধারণ করা। হেফজ করা মানে কি? কলবের মধ্যে সংরক্ষণ করা, এখন অর্থাৎ মুখস্থ করা, এবং কোরআনকে কোরআনকে হেফাজত করা, কোরআনকে হেফাজত করা, কোরআনকে হেফজ করা এবং কোরআনকে হেফাজত করা। হেফজ করা এটা যদিও সমগ্র পৃথিবীর সকল মানব গোষ্ঠীর উপর ফরজ নয়, বিশাল একটা সংখ্যার যদি হেফজ করেন তাহলে মূল উদ্দেশ্য তো সাধিত হয়ে যায়, কিন্তু একজন ব্যক্তি তার নিজের বেনিফিটের দিক থেকে খেয়াল করবেন, আপনি যদি কোরআনকে পুরোটা সংরক্ষণ করতে পারেন তাহলে আপনার একটা মর্যাদা, আর যদি আপনি ভাষা কিছু জানেন তাহলে কোরআন থেকে আপনার ডিটাচমেন্ট, বিচ্ছিন্নতা অনেক বেশি বেড়ে যাবে। এরপরে দ্বিতীয় হচ্ছে যে কোরআন যদি হেফজ করতে নাও পারেন তাহলে কি করতে হবে, অন্তত হেফাজত করতে হবে। কোরআনের যে মেসেজগুলো সেগুলো ধারণ করতে হবে, কোরআনের যে আহকামগুলো, বিধানগুলো, কোরআনের যে বিউটিগুলো, কোরআনের যে সুন্দর মানে সমাজ ভিত্তিক বা সমাজকে পরিচালনার ইনস্ট্রাকশনগুলো, নির্দেশিকাগুলো, সেগুলোকে ভালো করে বুঝে ধারণ করা, এটা হচ্ছে কোরআন হেফাজতের মূল কথা। তাহলে দ্বিতীয় আমরা বললাম কোরআনকে হেফজ করা এবং হেফাজত করা। তৃতীয় হচ্ছে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা। আমাদের তো অনেকের তেলাওয়াতেরই সময় নেই, চিন্তা গবেষণা কখন করবে, তাই না? এই প্রশ্নটা যে কেউ করতে পারেন যে আমরা তো তেলাওয়াত করেই সময় পাই না, আপনি বলছেন চিন্তা গবেষণা করা, কিন্তু এই 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 জিনিসটা তো আমরাই তৈরি করেছি, কোরআন থেকে এই বিচ্ছিন্ন হওয়ার বিষয়টা আমরাই তৈরি করেছি। আজকে প্রত্যেকে নিজেকে একটু প্রশ্ন করে দেখুন যে আসলে প্রতিদিন কি তেলাওয়াত হয়, প্রতিদিন কি কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়। আজকে এই জুমার দিনে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে জুমার দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টাতে সূরা কাহাফ কে পড়েছেন, বিষয়গুলো দেখার কথা। সূরা সূরা কাহাফ পড়ার যে ফজিলত সেটি সহিহ বুখারীর মধ্যে এসছে, অন্যান্য হাদিস গ্রন্থ এসেছে। অতএব কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, এটা কোরআন শিক্ষা এবং শেখানোর একটা প্রধানতম পয়েন্ট। আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাদাক্কারা উলুল আলবাব, এটি একটি বরকতময় গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি, তোমার কাছে নাজিল করেছি, যাতে মানুষ এ নিয়ে চিন্তা গবেষণা করে এবং তা থেকে গ্রহণ করে উপদেশ। চতুর্থ বিষয়টি হচ্ছে আল আমালু বিল কোরআন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারলেন চমৎকারভাবে, আমরা অনেক কারিকে দেখি, ইউটিউবে গেলে অনেক বড় বড় কারি দেখবেন, পড়া শুনে হৃদয়টা জড়িয়ে যায়, কিন্তু দেখবেন যে অনেকের কোরআনের আমলটা হয়তো নাই। কোরআন হয়তো তেলাওয়াত শুনেছি, করতে পারি, ভালো মতো অর্থ জানলাম, একজন কোরআনবিদ, মুফাসসির অথবা কোরআন গবেষক হিসেবে স্বীকৃতি লাভ করলাম, কিন্তু যদি কোরআনভিত্তিক আমল না হয় তাহলে কিন্তু এটা শিক্ষা হলো না। আপনি কেরাত দিয়ে পৃথিবীকে অর্জন করতে পারবেন, কারণ আমি নিজেও দেখেছি সে মধ্যপ্রাচ্য থেকে অথবা আমাদের দেশ থেকে বহু ভালো ভালো কারিদেরকে নর্থ আমেরিকাতে, ইউরোপে নেওয়া হয় শুধুই তার সুন্দর কেরাতের জন্য, আর কিছুর জন্য না। কিন্তু আমল বিল কোরআন যদি না হয় তাহলে কোরআনের শিক্ষা এবং প্রশিক্ষণ বা শিক্ষা দেওয়াটা এটা পূর্ণাঙ্গ তো হবেই না, বরং আসলটা হচ্ছে সেটা আল আমল বিল কোরআন, হচ্ছে কোরআন শিক্ষা, শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য। এরপরে পঞ্চম হচ্ছে আদ্দাওয়াতু ইলাল কোরআন, কোরআনের আদর্শের দিকে, কোরআনের সত্যের দিকে, কোরআনের মেসেজের দিকে, বাণীর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে কোরআন শিক্ষার অন্যতম একটা বিষয়। একজন লোক কোরআন শিখে আমরা দেখব যে তিনি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন কিনা, তার সন্তানকে, তার স্ত্রীকে, তার পরিবার পরিজনকে, তার দেশবাসীকে। যদি সেটি না করেন তাহলে বুঝতে হবে তার কোরআনের শিক্ষার মধ্যে অপূর্ণতা এবং ভয়ানক অপূর্ণতা রয়েছে। এবং সর্বশেষ একামাতুল কোরআন, একামাত আল কোরআন ফিল মুজতামা, সমাজের মধ্যে, সমাজের সর্বত্র, সর্বাংশে সার্বিকভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করা, এটা কোরআন শিক্ষার একটা মৌলিক উদ্দেশ্য। অতএব কোরআন শিক্ষার গুরুত্ব আমরা এভাবেই বুঝব যে এই বিষয়গুলো যদি ইনক্লুডেড হয় তাহলে এর প্রয়োজনীয়তা, উপযোগিতা কতটুকু সেটা উপলব্ধি করার মধ্য দিয়ে এবং বাকি কোরআন ও হাদিসের মূল বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আমরা কোরআন শিক্ষা এবং শিখনের মূল গুরুত্ব উপস্থাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সহিহ হাদিস যা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম আহমদও বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি বলেছেন হাদিসুন হাসানুন সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসটিতে ইন্নাল্লাযী লাইসা ফী জাওবিহি শাইউম মিনাল কোরআন কালবাইতিল খারিব, যার ভেতরে কোরআনের কিছুই নাই সে একটা ধ্বংসপ্রাপ্ত গৃহের মতো। ধ্বংসপ্রাপ্ত গৃহ কে চান? আপনাকে কেউ যদি একটা ধ্বংসপ্রাপ্ত গৃহ দেয় আপনি কিন্তু সেটা নেবেন না, বরং সেটাকে ভেঙে বা ওই জায়গাটাকে সাফসুতরা করে আবার নতুন করে তৈরি করবেন। অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত গৃহের কোনো মূল্য নেই, এর দ্বারা কোনো বেনিফিট পাওয়া যায় না। অতএব যে ব্যক্তি এই পৃথিবীর মানবদের মধ্যে, মানব মণ্ডলীর মধ্যে, যেই মানব অথবা মানবীর মধ্যে ভেতরে কোরআন নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত একটা ঘরের মতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস তিনি বর্ণনা করেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর কিছু বান্দা আছেন মানুষের মধ্যে যারা আল্লাহওয়ালা। হাদিসে বলা হয়েছে আহলিন, আহলুল্লাহ, এদেরকে আমরা অর্থ করব আল্লাহওয়ালা, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা মানুষ আছে। তাকে জিজ্ঞেস করা হলো, কিলা মান আহলুল্লাহি মিনহুম, মানুষের মধ্যে আল্লাহওয়ালা লোকরা কারা, আল্লাহর আহল কারা? কালা আহলুল কোরআন হুম আহলুল্লাহ, কোরআনওয়ালা যারা তারাই হচ্ছেন আল্লাহওয়ালা, কোরআনওয়ালা যারা তারা হচ্ছেন আল্লাহওয়ালা। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, এবং আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর স্পেশাল স্কোয়াড ফ্রম হিজ স্লেভস, আল্লাহর বান্দাদের মধ্যে বিশেষ বান্দা। তো সুতরাং আপনারা এটা লক্ষ্য করবেন, আজকের সমাজেও যার ভেতরটা মধ্যে কোনো কোরআন নেই, তার ব্যক্তিগত জীবন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, তার আচরণ, সমাজে তার অবস্থান, তার ইত্যাদি ইত্যাদি সব কিছুতে দেখবেন সে ভয়ঙ্কর এক পজিশনে আছে, দিনের দিক থেকে অত্যন্ত ভয়ঙ্কর পজিশনে সে আছে। এদের অনেককে দেখবেন তারা ইমান হারা, এদের অনেককে দেখবেন তারা সালাত পড়ে না, এদের অনেককে দেখবেন যারা আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি কোনো মহাব্বত পোষণ করে না, এদের অনেককে দেখবেন যারা ইসলামের প্রতি কোনো আকর্ষণ বোধ করে না, এদের অনেককে দেখবেন যে আল্লাহর হুদুদ, আল্লাহর নির্ধারিত যে সীমারেখা সেগুলোকে তারা হেফাজত করে না, তাকে সংরক্ষণ করে না, কারণ তার ভেতরটা ফাঁকা এবং তার ভেতরে কোরআনের কোনো অংশ নাই। অতএব এই সমাজের নরনারীর মধ্যে, কিশোর কিশোরীদের মধ্যে, তরুণ তরুণীদের মধ্যে যাদের ভেতরে কিছু না কিছু কোরআন আছে, সে অনুযায়ী সে ততটা আলোকিত হতে পারে, তাদের মধ্যে কল্যাণ আছে, এই হাদিস দ্বারা আমরা সেটাই বুঝতে পারলাম। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষার এই গুরুত্ব বর্ণনার পর আমার কাছে যেটা মনে হয় যে একটা সার্ভে হওয়া দরকার আমাদের, আমরা কয়জন তেলাওয়াত করতে পারি, কারণ তেলাওয়াতের মধ্য দিয়েই কোরআন শেখার প্রাথমিক পর্যায়ে শুরু হয়। যিনি তেলাওয়াত জানেন না তিনি তো তেলাওয়াত শুদ্ধ অশুদ্ধরও প্রশ্ন আসে না, আর যিনি কোরআন তেলাওয়াত জানেন না কোরআনের অর্থ বোঝারও তার কোনো সুযোগ থাকবে না, তিনি শুধু বাংলায় কোরআনের অনুবাদ অর্থের অনুবাদ পড়ে কিছু হয়তো বুঝতে পারেন মেসেজগুলো, কিন্তু কোরআন থেকে সরাসরি অর্থ বোঝার কোনো সুযোগ তার কোনো দিন থাকবে না। অতএব তেলাওয়াতের গুরুত্ব আমাদের একটু বোঝা দরকার, কেন আমরা তেলাওয়াত করব, কেন আমরা পড়ব, এ পড়া কতটা ফজিলতওয়ালা মর্যাদা সম্পন্ন সেটি আমাদের জানা দরকার। এগুলো আমরা কোরআন থেকেও জানব, হাদিস থেকেও জানব। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, যে কোরআনের যতটুকু তেলাওয়াত করা সম্ভব সহজ তুমি ততটুকু করো। আল্লাহ কিন্তু কোনো বোঝা চাপিয়ে দেননি, লাইকাল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই তাকে করতে বলেছেন, আল্লাহর বেশি কারোর উপর বোঝা চাপিয়ে দেননি। এবং এখানেও তিনি বলছেন ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যতটুকু সহজ তুমি তেলাওয়াত করো। প্রতিদিন কয় পারা কোরআন তেলাওয়াত করা ফরজ, কয়টা সুরা তেলাওয়াত করা ফরজ, প্রতিদিন কোরআন কয় খতম দেওয়া ফরজ, এই ধরনের কোনো প্রশ্ন শরীয়ত উত্থাপন করেনি। এটা ওপেন আপনারা আমার সবার জন্যে, কিন্তু যদি আমরা কোরআন তেলাওয়াত করি, পড়ি, বুঝি, আমল করি, তাহলে আমাদের জীবন হবে একরকম, বেনিফিট হবে কোরআন থেকে একরকম। আর যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, কোরআন যা আমল না করি, না বুঝি, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমাদের অবস্থান হবে অন্যরকম এবং আমাদের সমাজের বৈশিষ্ট্য হয়ে দাঁড়াবে অন্যরকম, আমাদের জীবন স্টাইল, লাইফ স্টাইল হয়ে যাবে অন্যরকম। সুতরাং কোরআন তেলাওয়াত এটা যুগান্তকারী একটা বিষয় আমাদের জীবনে, কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা করা, কোরআন পাঠ করা, কোরআন শিক্ষা দেওয়া আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আপনার লাইফ কি কেমন হবে এটা নির্ধারণ করবে কোরআন শিক্ষা এবং প্রশিক্ষণের উপর। আল্লাহ তাআলা সূরা আল কামারের মধ্যে চারবার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনা আল কোরআন আলিদ্দিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। অতএব কোরআন থেকে উপদেশ গ্রহণকারী, কোরআন থেকে লেসন গ্রহণকারী, কোরআন থেকে শিক্ষা গ্রহণকারী কেউ কি আছে? একথা আল্লাহ তাআলা কেন বলেছেন? তিনি চাচ্ছেন মানুষরা এগিয়ে আসুক, কোরআনকে শিখুক, কোরআন থেকে বেনিফিট নিক, কোরআনের আলোকে বিশ্বকে আলোকিত করুক। এই পৃথিবীর সমাজ, রাষ্ট্র সব কিছু কোরআনের দ্বারা, কোরআনের সৌন্দর্য দ্বারা, কোরআনের বিউটি দ্বারা, কোরআনের কল্যাণ দ্বারা এই পৃথিবীকে আবৃত করুক, ঢেকে দিক, মানুষকে আপ্লুত করুক। এটি হচ্ছে কোরআনের আহ্বান, আল্লাহর আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস এভাবে এসেছে, এর সনদটি হাসান এবং বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, আবু দাউদ এবং আহমেদ। বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফি দারিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। চমৎকার একটা কথা, যদি কেউ বুঝতে পারেন এই হাদিসটা, অত্যন্ত চমৎকার একটা মেসেজ দেওয়া হয়েছে। তাকে বলা হবে পড়ো, আখিরাতে তাকে বলা হবে তুমি তো দুনিয়াতে অনেক পড়েছ, এখন পড়ো, কারণ এই পড়ার সাথে সাথে তোমার মর্যাদা বাড়বে। আখিরাতেও সে যত পড়তে পারবে তত তার মর্যাদা বাড়বে। কিভাবে? বলছেন পড়ো, আর প্রত্যেকটা আয়াতের সাথে সাথে সিঁড়ি বেয়ে তুমি উঠতে থাকো। ওয়ারাত্তিলিল কোরআন, এবং কোরআনকে ধীরে ধীরে পড়ো, যেভাবে তুমি ধীরে ধীরে দুনিয়াতেও পড়তে। তাহলে দেখেন, ধীরে ধীরে পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের দেশে তারাবিতে যেভাবে পড়ে, অবশ্য অনেক সংশোধন হয়ে গিয়েছে, সেটা সেটা করা যাবে না, কারণ নাহলে আপনিও দেখবেন আখিরাতে বলা হচ্ছে ওয়ারাত্তিল আল কোরআনা কামা কুনতে তুরাত্তিল, যেভাবে দুনিয়াতে তুমি তারতিল করে পড়তে। কারণ তুমি যে আয়াত পড়ে শেষ করবে সেখানেই তোমার স্থান। আল্লাহু আকবর, আযীম, আল্লাহু আকবর। আপনি যদি এক পারা পড়েন তাহলে এক পারা পড়ার পরে আপনার স্থান, বাস এরপরে আর উঠার কোনো সুযোগ আপনার থাকবে না। যদি দুই পারা মুখস্থ থাকে, দুই পারা পর্যন্ত পড়েন তাহলে সেখানে, আর যদি পুরো কোরআন শেষ করতে পারেন তাহলে পুরো কোরআনের শেষ আয়াত যখন আপনি শেষ করবেন আপনার মর্যাদা সেখানে। তাহলে এখানে বুঝেন যে মুসলমানদের মধ্যে এখানে সবাই কিন্তু এক কাতারে এক শ্রেণীতে অবস্থান করবে না, বিকজ অব দ্য কোরআন। এই কোরআন আমাদের শুধু ধর্মগ্রন্থ নয়, এই কোরআন আমাদের কাছে শুধু মন্ত্র নয়, এই কোরআন আমাদের সব কিছু, আমাদের সাফল্যের সোপান এই পৃথিবীতেও এবং আখিরাতেও। এই হাদিসটা সেটি প্রমাণ করে। আরেকটি হাদিস যেটি বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা চমৎকার উদাহরণ এটা, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেসেজটা নেওয়া। তিনি বলছেন কি, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন কামাসালিল উতরুজ্জা রিহুহা তাইয়্যিব ওয়া তাআমুহা তাইয়্যিব। বলছেন সেই মোমেন যে কোরআন তেলাওয়াত করতে থাকে, এই তর্জমাটাই আমরা করব, যে কন্টিনিউয়াসলি কোরআন তেলাওয়াত করে, তাহলে তার উদাহরণটা কি লেবুর মতো। কাগজি লেবু কিন্তু এখন বাজারে পাওয়া যায় না, এটা অনেকে কিনতে চায়, আর এটা ছোট ছোট লেবু কিন্তু দাম অনেক বেশি দেখলাম, অনেক সময় 30-40 টাকা পর্যন্ত আমি হালি দেখলাম। কাগজি লেবু খুবই চমৎকার, খেতেও মজা আর গন্ধটাও খুব ভালো, এর পাতাটাও আমাদের কাছে খুব ভালো লাগে। এখানে সেটাই বলা হয়েছে, কামাথালিল উতরুজ্জা, লেবুর মতো যার গন্ধটাও খুব ভালো, গন্ধটা যে ভালো এটার অনেক প্রমাণ আছে। আপনি দেখবেন যে লেবুর গন্ধে অনেক সাবান হয়, লেবুর গন্ধে অনেক এয়ার ফ্রেশনার হয়, লেবুর গন্ধে অনেক সেন্ট হয়, লেবুর গন্ধে অনেক আতর হয়। তার মানে হচ্ছে বাজারে এটা চাহিদা আছে, এটা সবার কাছে অত্যন্ত প্রিয়, এই জন্য লেবুর গন্ধ দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। এর গন্ধটাও ভালো, আবার এর যে স্বাদ সেটাও ভালো। এটা হচ্ছে ওই মোমেন যে কন্টিনিউয়াসলি কোরআন তেলাওয়াত করে, কন্টিনিউয়াসলি মানে সারাক্ষণ এটা নয়, প্রতিদিন, রেগুলারলি, রেগুলারলি যারা কোরআন রিসাইট করে তাদের এই ফজিলত। ওয়ামাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালি তামরা লা রিহা লাহা ওয়া তাআমুহা হালউন, হালউ অথবা হালউন। যে যেই মুমিন কোরআন পড়ে না তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো। খেজুরের কি কোনো গন্ধ আছে? খেজুরের কোনো গন্ধ নাই, কিন্তু খেজুর খেতে তো মজা, খেজুর খেতে মজা। এখানে ইমানের কারণে মুমিনদের মর্যাদা, যেহেতু তার মধ্যে ইমান আছে এই কারণে তার তার স্বাদটা ভালো, যেহেতু সে ইমানের মাধ্যমে ইমানের হালাওয়াতটা, স্বাদটা সে ইতিমধ্যে নিয়েছে, ফলে ইমানের সেই স্বাদটা তার মধ্যে পাওয়া যাবে, বা তার কোনো গন্ধ থাকবে না, কারণ কোরআন তার মধ্যে নাই। এবং ওয়ামাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কোরআন মিথল রাইহানা রিহুহা তাইয়িব ওয়া তাআমুহা মর, মুনাফিক ব্যক্তি যার কথা কাজের মধ্যে মিল নাই, এই টাইপের, সে খালেস মুনাফিক হোক অথবা আংশিক মুনাফিক হোক, এরকম মুনাফিক যে কোরআন পড়ে দেখানোর উদ্দেশ্যে বা তার সেই ভালো জানে কি উদ্দেশ্যে, তাহলে তার উদাহরণ হচ্ছে রাইহানার মতো। এটা একটা এক ধরনের খুশবু, এক ধরনের খুশবু যার খুশবুটা ভালো বাট তার স্বাদটা খুব খুব তিক্ত, মানে মুখে দেওয়ার পরে আর মানে কেউ হয়তো সহ্য করতে পারবে না, এরকম তিক্ত। আচ্ছা, ওমাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, মুনাফিক একদিকে, অন্যদিকে কোরআনও পড়ে না, তার উদাহরণটা কি মিসাল হামদালা, মাকাল ফলের মতো, মাকাল ফল, কাঁটাযুক্ত মাকাল ফল যেটার গন্ধ নাই এবং যেটা খেতেও ভয়ঙ্কর কষ্টদায়ক, এই ফল তো আখিরাতে জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে চমৎকার একটা কথা এসছে, তিনি বলেছেন, মান আহাব্বা আন ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি পছন্দ করে যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসবেন, ফালিয়ানজুর, সে যেন একটু দেখে, সে যেন একটু ভাবে, কিভাবে, ফা ইন কানা ইউহিব্বুল কোরআন ফাহুয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, যদি সে কোরআনকে ভালোবাসে তাহলে সে আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ আল্লাহর রাসূলও তাকে ভালোবাসবেন। তাহলে কোরআনের সাথে আমাদের রিলেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। কোরআনের সাথে রিলেশন মানে শুধু তাকে কোরআন রেখে দিলে হবে না, অথবা কোরআন বগল দাবা করলে হবে না, অথবা মেমোরি কার্ডের মধ্যে কোরআন রাখলেও হবে না, মোবাইলের মধ্যে কোরআন রাখলেও হবে না। আপনি যদি বলেন কোরআনের সাথে আমার সম্পর্ক, আমি যেখানে যাই সেখানেই কোরআন আমার সাথে যায়, কারণ আমার মোবাইল ফোনে কোরআন আছে, যখন ইচ্ছা দেখাতে পারি, যখন ইচ্ছা সার্চ করতে পারি, যে কোনো আয়াত বের করে ফেলতে পারি, এতটুকু কি এনাফ? এটা হচ্ছে কোরআনের মুসহাফ নিজের কাছে রাখার মতো, এতটুকু এনাফ নয়। কোরআনের সাথে রিলেশন মানি যেটা আমরা একটু আগে বললাম সেটি হতে হবে, তাহলেই আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত পাওয়া যাবে, অন্যথায় নয়। আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কি বলতে শুনেছি, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, কারণ কোরআন কিয়ামতের দিন আসবে অ্যাজিফ যেন একটা প্রাণী অথবা এরকম একটা অবয়ব, এভাবে আসবে আল্লাহর কাছে, কোরআনওয়ালাদের জন্য কি করবে, শাফাত করবে, আল্লাহর কাছে কোরআনওয়ালাদের জন্য শাফাত করবে। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন, যে কোরআন বিশারদ, কোরআন সম্পর্কে যে মাহির, অভিজ্ঞ, অর্থাৎ কোরআন সুন্দর তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন যে আমল করে, এরাই কোরআন বিশারদ। পৃথিবীবাসী হয়তো একজনকে খুব বড় মুফাসসির কোরআন বলে ফেললো, অথবা একজনকে বললো কোরআন গবেষক, সেটার বিষয় নয়। বিষয় হচ্ছে একজন সাধারণ মানুষও কোরআন বিশারদ হতে পারে যখন তার তেলাওয়াত শুদ্ধ হয়, কেরাত শুদ্ধ হয় এবং তিনি বুঝতে পারেন এবং কোরআন অনুযায়ী তিনি চলেন। তার সম্পর্কে বলা হচ্ছে মাসাফারাতিল কেরাম আল বারারা, পুণ্যবান সম্মানিত ফেরেশতাদের সাথে তার অবস্থান, সুবহানাল্লাহ, পুণ্যবান ফেরেশতাদের সাথে তার অবস্থান। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'উ ফীহ, যে তাতা করে, তৎলিয়ে কোরআন পড়ে, কষ্ট হয়, ওহু আলাইহি শাক, কোরআন পড়াটা তার জন্য কষ্টকর, লাহু আজরান, তার আবার ডাবল সওয়াব, তার হলো ডাবল সওয়াব। একজন খুব সুন্দরভাবে পড়ে, কারণ আল্লাহ তাআলা তো তাকে শক্তি দিয়েছেন, একটা চমৎকার জিহ্বা দিয়েছেন, সুন্দর দাঁত দিয়েছেন, যেগুলো ব্যবহার করে সে সুন্দরভাবে সাবলীলভাবে কোরআন তেলাওয়াত করে যায়। দেখেন নিয়ম অনুযায়ী তার তেলাওয়াতটা যেহেতু শুদ্ধ সুন্দর, সে বেশি সওয়াব পাবে, কিন্তু পাবে বেশি কে, তার ব্যাপারে আসে নাই যে তার দুটো সওয়াব, যিনি তার পড়তে কষ্ট হয় তাড়াতাড়ি করে পড়ে, তারপরেও চেষ্টা করে পড়তে। অতএব আজকে যারা কোরআন তেলাওয়াত এখনও শিখেননি তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে, আপনি তাড়াতাড়ি করে হলেও শিখুন এবং খুব অল্প সময়ের মধ্যে ডাবল সওয়াব লাভ করুন, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং এই হাদিসটা কে বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, অত্যন্ত সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে তার জন্য তাতে একটা করে নেকি, এবং একটা করে নেকি মাল্টিপ্লাইড হবে, বহুগুণে বৃদ্ধি পাবে, দশটা নেকিতে সেটা রূপান্তরিত হবে। লা আকুলু আলিফ লাম মিম হরফ, আমি এটা বলছি না যে আমরা একসাথে যে আলিফ লাম মিম পড়ে ফেলি, সূরা বাকারার শুরুতে অথবা অন্য অন্য অনেক সূরার মধ্যে আছে হরফুল মুকাত্তাআত, তিনি বলছেন না এগুলো সবটা মিলে একটা হারফ, বরং ওয়ালাকিন্নি আকুল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে হারফ, এবং প্রত্যেকটা হারফের জন্য একটা নেকি মাল্টিপ্লাইড ইনটু টেন, দশটা করে নেকিতে সেটা রূপান্তরিত হবে। এটা হচ্ছে যারা তেলাওয়াত করছেন তাদের ব্যাপারে। তবে মনে রাখতে হবে তেলাওয়াতটাকে আমরা যদি বোঝার সাথে লিঙ্ক করি তাহলে সেটা হবে অত্যন্ত শক্তিশালী একটা বিষয়, যাতে করে আমাদের প্রত্যেক অনারব ভাই বোনেরা যারা আছেন তারা কোরআন বোঝার জন্য তেলাওয়াতের পাশাপাশি, শুদ্ধ তেলাওয়াতের পাশাপাশি কোরআন বোঝার জন্য তারা চেষ্টা করেন। আল্লাহ তাআলা যারা তেলাওয়াত সঠিকভাবে করে তাদের বিশাল রিমুনারেশন এবং প্রতিদানের কথা তিনি ঘোষণা করেছেন সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে। তিনি বলছেন ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইযীদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গাফুরুন শাকুর। তিনি বলছেন যে নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে পড়ে তেলাওয়াত করে এবং সালাত কায়েম করে, আর আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে প্রকাশ্যে এবং গোপনে, তারা আশা করতে পারে, ইয়ারজুন তারা আশা করতে পারে তিজারাতান লান তাবুর, এমন একটা ব্যবসা। ব্যবসা আমরা দেখি যে অনেক ব্যবসায় জিজ্ঞেস করে আপনার কি ব্যবসা আছে, ব্যবসা তো আছেই, উদ্দেশ্য কি বোঝানো হচ্ছে, লাভ হচ্ছে কিনা, আপনার ব্যবসাটা প্রফিটেবল কিনা, আপনার কি ব্যবসা আছে, ওনার ব্যবসার প্রতিষ্ঠান সব কিছু আসার পরে বলে যে না আজকাল ব্যবসা তেমন নাই, তার মানে হচ্ছে প্রফিট নাই। আল্লাহ তাআলা এখানে বলছেন তিজারাতান লান তাবুর, তারা আশা করতে পারে এমন ব্যবসা যা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, লসের মধ্যে কখনোই যা পতিত হবে না, কখনোই পতিত হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবং কেন কেন তাদেরকে এত বিশাল পুরস্কার, লিউওয়াফিয়াহুম উজুরাহুম, যেন আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ করে দেন তাদের প্রতিদান, ওয়াযীদাহুম মিন ফাদলিহি, এবং তাদের যে কাজের বিনিময়ে যে প্রতিদান পাওয়ার কথা ছিল মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী, আল্লাহ বলছেন ওয়াযীদুহুম মিন ফাদলি, এর চাইতেও তার অনুগ্রহ থেকে তিনি অনেক বাড়িয়ে দেবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, কেননা আল্লাহ নিজেই তো হচ্ছেন ক্ষমাশীল, তিনি শাকুর, বান্দাকে বহু গুণে তিনি বাড়িয়ে দেন। আচ্ছা, আমি সংক্ষেপে বলছি, আজকে হয়তো একটু বেশি সময় নেব আমরা, তেলাওয়াতের আদব কি সেটা একটু জানা দরকার, কারণ কোরআন নিয়ে আমাদের অজান্তে পড়তে গিয়ে বলতে গিয়ে এবং কোরআনের মুসহাফকে রাখতে গিয়ে নানা ধরনের অবমাননা আমরা করে থাকি, সেটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কোরআনের প্রতি একটা শ্রদ্ধা, কোরআন যে একটা মহাসম্পদ, কোরআন যে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়গুলো আমাদেরকে মনে নিয়ে আসতে হবে। অতএব কোরআন তেলাওয়াত, কোরআন বোঝা, কোরআন ভিত্তিক আমল করা, কোরআনের রেসালা নেওয়া, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, কোরআনকে ইমপ্লিমেন্টেশনের প্রত্যেকটা পয়েন্টের সময় আমাদেরকে এই আদবগুলো মনে রাখতে হবে। কিছু আদব হয়তো পড়ার ক্ষেত্রে প্রযোজ্য, কিছু আদব হয়তো মুসহাফকে স্পর্শ করার ক্ষেত্রে প্রযোজ্য, কিছু আদব হয়তো সবগুলোর সাথে রিলেটেড। সবগুলোর সাথে রিলেটেড এক নম্বর হচ্ছে আল ইখলাস, আল ইখলাস লিল্লাহ। আপনি কোরআন বিষয়ক যতগুলো দায়িত্বের কথা বলা হলো সব কিছু করবেন কেন? টু প্লিজ আল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য আপনি এই কাজগুলো করবেন, নিজেরকে দেখানোর জন্য না। আপনি একজন ভালো কারি, একজন ভালো কারি এই সমাজে কিন্তু অনেক মূল্য আছে, অনেক পয়সাও তিনি ইনকাম করতে পারেন, মানুষে তার বাসায় ডাকে, বিভিন্ন অনুষ্ঠানে ডাকে, এবং তার তেলাওয়াত আবার রেকর্ড করে বাইরে বিক্রিও করা হয়, সেখান থেকে অনেক অনেক রয়্যালিটিও পান। তিনি যদি ভাবেন যে বিশ্ব আমাকে জানবে একজন প্রখ্যাত কারি হিসাবে, তাহলে কি এখলাস থাকলো? এখলাস থাকলো না। আপনি বেশি বেশি কোরআন পড়লে সমাজের লোকরা দেখলো যে উনি খুব কোরআন পড়ে, মাশাআল্লাহ, এই এখলাসটা কি থাকলো? এখানে থাকলো না। তাহলে বুঝতে হবে কোরআন যদি আমল করেন তাহলে মানুষ বলবে যে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। যদি এই উদ্দেশ্য থাকে তাহলে মানুষের কোরআনের প্রতি মহাব্বত নষ্ট হয়ে যাবে, তেলাওয়াত নষ্ট হয়ে যাবে, কোরআনের প্রতি আমল নষ্ট হয়ে যাবে, তার জিহাদ নষ্ট হয়ে যাবে, তার সালাত নষ্ট হয়ে যাবে, তার সব কিছু নষ্ট হয়ে যাবে যদি এখলাস না থাকে। অতএব এটা হচ্ছে একটা শামেল জামে, একটা ফ্যাক্টর যেটা সব কিছুতে আমাদের থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে তেলাওয়াতের সময় যখন আমরা কেরাত পড়ব, এটা যদিও জরুরি না কিন্তু ভালো উত্তম যদি আপনি কেবলামুখী হন, যদি আপনি ভালো করে মেসওয়াক করে নেন, হ্যাঁ পরিষ্কার করে নেন, দুর্গন্ধমুক্ত করেন, যেহেতু আপনি আল্লাহর কালামকে উচ্চারণ করছেন, উচ্চারণের সাথে সাথে যদি দুর্গন্ধ বের হয় তাহলে এটা তো ভালো দেখায় না। এবং কোরআনকে তা আদিম স্বরূপ, সম্মান করা স্বরূপ যদি আপনি সেটি করেন। চতুর্থ হচ্ছে কোরআন তেলাওয়াতের একটা আদব হচ্ছে বড় এবং ছোট দুই প্রকার হাদাস থেকে নিজেকে মুক্ত করা। যদিও ছোট হাদাস থেকে মুক্ত করার ব্যাপারে ওলামারা বলেছেন, অনেকেই বলেছেন সেটা শর্ত নয়, আবার অধিকাংশ ওলামা বলেছেন যে সেটি শর্ত, অর্থাৎ অজু করাটা। পঞ্চম হচ্ছে পোশাক এবং বেশভূষা একটা সুন্দর থাকা। আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, একটা সুন্দর পরিমার্জিত একটা শেপে আপনি সেটি করবেন। ৬ নম্বর হচ্ছে কোরআন পাঠের ক্ষেত্রে খুশু ও খুদু এবং তাফাক্কুর, তাদাব্বর, চিন্তা ভাবনা এগুলো নিয়ে থাকা। তবে তার জন্য একটা প্রস্তুতি দরকার যে আপনাকে আমাকে কোরআনের অর্থটাও বোঝার একটা আয়োজন করতে হবে। সপ্তম হচ্ছে কোরআন যখন আমরা পড়বো তখন আমাদের হৃদয়টা যেন আমার ব্যবসা নিয়ে, দুনিয়ার জাগতিক অন্যান্য বিষয়গুলো নিয়ে না ভাবে। তো এটা বেশিরভাগ হয়, আপনি কিন্তু আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন না যদি আপনি কোরআন না বোঝেন। তেলাওয়াত করার সময় দেখবেন অধিকাংশ লোক যারা তেলাওয়াত অর্থ বোঝে না, তারা কিন্তু অনিচ্ছায় অন্য কিছুর সাথে চিন্তার দিক থেকে সম্পৃক্ত হয়ে যায়। একটা বাস্তবতা আপনারা একটু খেয়াল করে দেখবেন, যদি কোরআনটা আপনার বুঝে না আসে তাহলে দেখবেন এই ব্যাপারটা ফ্রিকুয়েন্টলি ঘটবে, আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘটবে। এবং সালাতের মধ্যেও তাই ঘটবে। সালাতে যখন আপনি সুরা ফাতিহা, অন্যান্য সুরা যখন পড়া হয় তার অর্থ বুঝবেন না, তখন দেখবেন যে সালাতে দুনিয়ার সমস্ত সমাধান আপনি সালাতের মধ্যে তখন করতে থাকবেন। তার মানে হচ্ছে আপনার কালবটা হাদের নয়, আপনার মনসংযোগ নাই, আপনার মনোযোগটা নাই, আপনি কি করছেন আপনি কয়েক মুহূর্তের জন্য সেটা ভুলে যান, বা দীর্ঘ একটা সময়ের জন্য নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে ভুলে যাবেন, সেটি থেকে আমাদের উত্তরণ প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের আগে আমরা আরো কয়েকটা আদব বলে নিচ্ছি। কোরআন পাঠের সাথে যখন জাহান্নামের আয়াতগুলো আসবে, ভয়ঙ্কর কিছু আসবে, তখন কান্নাকাটি করাটা, অথবা আল্লাহর রহমতের কথা আসবে, আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত, অতিসাজ্যে যেন আতিসাজ্যে যেন আমাদের চোখে পানি চলে আসে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি। তিনি নিজে কোরআন পড়তে কেঁদেছেন এবং অন্যের কাছ থেকে কোরআন পড়া শোনার সময় তিনি কেঁদেছেন। অতএব সেরকম একটা মানসিক অবস্থান তৈরি করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। জোর করে কাঁদার কথাও কেউ কেউ বলেছেন, যদি কান্না না আসে তাহলে জোর করে কাঁদেন, আস্তে আস্তে অভ্যাস করেন, এটা আসলে অভ্যাসেরও ব্যাপার। তারপরে আরেকটা বিষয় হচ্ছে সুন্দর তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করা। মাদ, তারপরে আহকামুন নুন, সাকিন এবং মিম সাকিন, এগুলোর যে গুণাগুলো আছে, তারপর মাখরাজ, সিফাত ইত্যাদি, তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করা। আপনার সুর যত সুন্দর হোক, তাজবিদটা যদি ঠিক না থাকে তাহলে এই তেলাওয়াত কিন্তু হাস্যকর হবে, এই তেলাওয়াত কখনো সুন্দর হবে না। অতএব তাজবিদ ঠিক করে তারপরে সুন্দর করে তেলাওয়াত করবেন। তারপরে কোরআন তেলাওয়াত করার সময় কোনো ধরনের বাজে কাজে যেন আমরা সম্পৃক্ত না হই, যেমন হাসতে হাসতে কোরআন তেলাওয়াত না করি, দুষ্টামি করতে করতে কোরআন তেলাওয়াত না করি। আমাদের বাচ্চাদেরকে সেগুলো শেখাতে হবে। অথবা কোরআন তেলাওয়াত করছি আর সামনে আছে টিভি, খবর দেখছি, কোরআন তেলাওয়াত করছি আর খবর দেখছি। অনেক লোককে দেখবেন যে তারা আল্লাহর কিছু ইবাদত করে, এটাকে হাস্যকর বানিয়ে ফেলে, তো সেটা করা যাবে না। কেউ কেউ কোরআন তেলাওয়াত করে নাটক দেখছে, নাটক দেখার তো এমনিও মানে এই ব্যাপারে তো স্পষ্ট, নাটকগুলো তো আমাদের এখানে সবগুলোই হারাম মশলা দিয়ে তৈরি করা। অতএব সেক্ষেত্রে কোরআনকে এতটুকু যদি আমরা সতর্ক না হই তাহলে কোরআন কিন্তু অবমাননা হয়ে যাচ্ছে। আপনি কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু আপনার ঘরে কোরআন এর অবমাননা হচ্ছে, এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি আপনি সতর্ক না হন। তারপরে হচ্ছে কোরআন যখন পড়া হয়, নিজে যখন পড়ি তখন এটা করব, অন্য যখন পড়ে তখনও সতর্ক হব, অন্যদেরকে সতর্ক করব, আর যখন কোরআন পড়াশোনা মানে পড়া হয় তখন আমরা সেটা মনোযোগ দিয়ে শুনবো, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেটা শোনো এবং চুপ করে থাকো। আর আরেকটা বিষয় হচ্ছে কোরআন যখনই তেলাওয়াত শুনি অথবা করি, চিন্তা গবেষণা যেন আমাদের একটা মূল কাজ হয়ে দাঁড়ায়, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে একটা আমি শুরুতে বলেছিলাম সূরা সাদের 29 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুম লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কিতাব নাজিলের অন্যতম একটা কারণ হচ্ছে এই আয়াত থেকে বোঝা যায় যে সেটা হচ্ছে মানুষ যেন এটাকে নিয়ে চিন্তা ফিকির গবেষণা করে। অতএব এই বিষয়গুলো হচ্ছে কোরআনের আদব। কোরআন কিভাবে আমরা তেলাওয়াত করব এটার খুব সংক্ষেপে আমি বলছি। প্রথম হচ্ছে তারতিল, ওরাত্তিলিল কোরআনা তারতিলা। সূরা আল মুযাম্মিলের মধ্যে বলা হচ্ছে ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে ধীরে সুস্থে তেলাওয়াত করো। এবং ওই হাদিসটা যেখানে বলা হচ্ছে যে শেষ আয়াতের সময় তোমার স্থান নির্ধারিত, সেখানেও বলা হচ্ছে ওরাত্তিলিল কোরআন কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, আর আল কোরআনে আরেকটা আয়াতে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হচ্ছে ওয়াকুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলা আন-নাস আলা মুকথিন ওয়া নাযালনাহু তানজিলা, আর এই কোরআন তোমাদের কাছে আমি পাঠিয়েছি, নাজিল করেছি, যাকে আমি বিভিন্ন সময় নাজিল করেছি। ফারাকনাহু মানে বিভিন্ন সময় আমি নাজিল করেছি। কেন এইভাবে বিভিন্ন সময়? যেন তুমি মানুষের কাছে থেমে থেমে বিভিন্ন সময়ে অথবা থেমে থেমে তেলাওয়াত করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কোরআনকে বড় করে মানে একসাথে শেষ করে ফেললে হবে না, কোরআনকে তেলাওয়াত করতে হবে বিভিন্ন সময়ে, এবং যখন তেলাওয়াত করবে তখনও থেমে থেমে তেলাওয়াত করবে। ওয়ানাযযালনাহু তানজিলা। এরপর দুটো হাদিসের সম্পর্কে আমি একটু বলবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা ইমাম আহমদ বাজ্জার বর্ণনা করেছেন, তাবারানি বর্ণনা করেছেন, তাবারানির সনদটা এখানে শুদ্ধ, সেখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতটা নামাজের মধ্যে শুনলেন, এবং শোনার পরে তিনি বললেন যে যে ব্যক্তি যে এর কেরাত শুনে যে ব্যক্তি খুশি হতে চায় এবং মানে সেই তেলাওয়াতের মতো তেলাওয়াত করতে চায় যে তেলাওয়াতের উপর কোরআনটা সতেজভাবে নাজিল হয়েছে, অর্থাৎ কোরআনটা যেভাবে নাজিল হয়েছে তেমনি সতেজভাবে তেলাওয়াত করে কেরা পড়ে যে ব্যক্তি সন্তুষ্ট হতে চায়, সে যেন এই ইবনে উম্মে আদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা কুনিয়া ছিল, ইবনে উম্মে আদের মতো কেরাত পড়ে, সে যেন এর মতো কেরাত পড়ে। তার মানে কেরাতটা পড়ার একটা স্টাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিলেন। তখন সবাই জানতো আব্দুল্লাহ ইবনে মাসউদ কীভাবে তেলাওয়াত করেন। আচ্ছা, এরপরে আমরা দেখি তেলাওয়াতের নিয়মের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেহেতু একজন খুব ভালো তালি ছিলেন, অর্থাৎ তেলাওয়াতকারী ছিলেন, যেহেতু তার উপরে কোরআন নাযিল হয়েছে তাকে শেখানো হয়েছে, অতএব তিনি সেটা তার সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার সাহাবাদের মধ্যে স্পেশালিস্ট কিছু কোরা তৈরি করেছেন, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ ইবনে সাবিত, আবু মুসা আল আশআরি, মুআযি ইবনে জাবাল, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাউন, এদের সবাইকে তিনি স্পেশাল কারি হিসেবে এবং আরও কয়েকজনকে স্পেশাল কারি হিসেবে তিনি তৈরি করেছেন, যাতে এদের কাছে মানুষ প্রশিক্ষণপ্রাপ্ত হয়। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কখনো কখনো সাহাবাদের কাছ থেকে শুনতেন অথবা সাহাবাদের কাছে পড়ে শোনাতেন। পড়ে শোনানোর উদ্দেশ্য কি? তোমরা আমার কাছ থেকে দেখো কী স্টাইলে পড়তে হবে। যেমনটি ঘটেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে, আনাস ইবনে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে, আনাস ইবনে হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে আকরা আলাইকা ইন্নাল্লাহ আমারা আন আকরা আলাইকা আল কোরআন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে তোমার কাছে যেন আমি কোরআন পড়ে শোনাই। তখন উবাই ইবনে কাব বললেন আল্লাহ সাম্মানি লাক, আল্লাহ কি আপনার কাছে আমার নাম উল্লেখ করে দিয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ সাম্মাকালি, আল্লাহ তোমার নাম আমার কাছে উল্লেখ করেছেন। উবাই কেঁদে ফেললেন, কেঁদে ফেলার কথা, উবাই কেঁদে ফেললেন, আল্লাহু আকবার, কত বড় মাকবুলিয়াত তাদের ছিল। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে শোনাতেন। আরেকটা হাদিস আছে যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এটা বুখারি মুসলিমের মধ্যে এসেছে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি পড়ো। তখন তিনি বললেন আ আকরাউ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া উনজিলা আলাইক, আমি কি আপনার কাছে কোরআন পড়ব অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে? তিনি বললেন যে হ্যাঁ। তখন সূরা নিসা থেকে তিনি পড়তে শুরু করলেন, পড়তে পড়তে চলে আসলেন فكيف اذا جئنا من كل امه بشهيد وجئنا بك على هؤلاء شهيدا, তখন কি হবে যদি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আমি আহ্বান করি, নিয়ে আসি এবং তোমাকে এই সব লোকদের মুসলিম উম্মার উপর সাক্ষী হিসেবে নির্ধারণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ থামলেন এবং দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। কোরআনকে তারা ধারণ করেছেন, বুঝেছেন, কোরআনের মেসেজগুলো নিয়েছেন, কোরআন শিক্ষার এই যে পদ্ধতি, এই যে একটা এনভায়রনমেন্ট, এই যে একটা মেথোডলজি, এগুলো যদি আমরা তেলাওয়াতের সময় ফলো করি এবং আমাদের শিক্ষকরা আমাদেরকে কোরআনের ইনস্ট্রাকশনটাও দেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কোরআনকে যেভাবে শিক্ষা করতে বলা হয়েছে এবং কোরআনকে যেভাবে শিক্ষা দিতে বলা হয়েছে সেটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা এবং বোনেরা, সামান্য কিছু বলে আমি শেষ করছি। কোরআন শিক্ষার এই যে প্রতিফল সেটা কি আমাদের সমাজে? কোরআন শিক্ষার যদি এই সুন্দর এনভায়রনমেন্ট আমরা গড়ে তুলতে পারি তাহলে তার বেশ কিছু আথার, নতিজা, রেজাল্ট আমরা পাবো। এক নম্বর, জিয়াদাতুল ঈমান, ঈমান বেড়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে কোরআন এর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। কোরআনের তেলাওয়াত আপনার ঘরে যত কমবে, আপনার নিজের তেলাওয়াত যত কমবে, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজনের যত তেলাওয়াত কমবে, আপনাদের ঈমান তত কমবে। আর পরিবারে, প্রতিষ্ঠানে, সমাজে, রাষ্ট্রে কোরআন তেলাওয়াত যত বাড়বে এই জনপদের লোকদের ঈমান তত বাড়বে। দুই নম্বর হচ্ছে কোরআনের মাধ্যমে শান্তি, রহমত, আল্লাহর মার্সি, সমস্ত কল্যাণ আমরা আল্লাহর কাছ থেকে পেতে পারি এবং তার অনেক দলিল কোরআনে আছে। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কোরআন হচ্ছে আফদালুল যিকির, কোরআনের মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তি আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের লোকেরা যদি ঈমান আনত, তাকওয়া অবলম্বন করত, তাহলে আসমান এবং জমিনের বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দিতাম। এভাবে আরো অনেক দলিল আছে। কোরআনের মাধ্যমে দুনিয়াতে আল্লাহর বরকত বাড়বে, কোরআনের মাধ্যমে এই উম্মার শরফ, সম্মান এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এই উম্মার লোকেরা যত বেশি কোরআন থেকে বিচ্যুত হবে ততই তারা অধঃপতিত হবে। কোরআনের মাধ্যমে এই জমিন আল্লাহর নির্দেশনা অনুযায়ী মামুর হতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, মসজিদগুলো প্রাণবন্ত হতে পারে, এই জমিন তার সে আগের চেহারা ফিরে পেতে পারে কোরআন চর্চার মধ্য দিয়ে। এবং কোরআন যদি আমরা ভালো মতো পড়ি, সমস্ত জনগণের মধ্যে এই দেশকে যারা চালাচ্ছেন, সামাজিক এবং রাষ্ট্রীয় নেতা নেতৃবৃন্দরাও যদি কোরআন পড়েন তাহলে কোরআন অনুযায়ী চলার গুরুত্ব তারা অনুধাবন করবেন এবং এর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করাটা অনেক সহজ হবে। কোরআন যদি আমরা ঠিক মতো পড়ি তাহলে আল্লাহ তাআলা ওয়াদা হচ্ছে যে তিনি এই জমিনে সত্যিকার মোমেনদেরকে প্রতিষ্ঠিত করবেন, তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের সকলেরই উচিত কোরআন ভালোভাবে পড়া এবং ভালোভাবে অনুধাবন করা। এর জন্য যে কাজগুলো করতে হবে সেটি বলে আমি শেষ করছি। এক, বেশি বেশি তাহফিজুল কোরআন এর মাদ্রাসা এবং এর হালাকা সৃষ্টি করতে হবে মসজিদ ভিত্তিক এবং স্বতন্ত্র প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। এবং যদি একটা বা একাধিক বিভিন্ন জেলায় বা বিভাগীয় শহরে, ঢাকাতে যদি আমরা ইনস্টিটিউট ফর তাহফিজুল কোরআন তৈরি করি যেখানে কোরআন নিয়ে গবেষণা হবে এবং আমাদের দেশের তাহফিজুল কোরআনের টিচারদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং অ্যাডাল্টদেরকেও তাহফিজুল কোরআনের এবং কোরআন শুদ্ধভাবে পড়ার বিভিন্ন পদক্ষেপ তারা নেবেন এবং কীভাবে সেটাকে সফল করবেন দেশব্যাপী, এই বিষয়গুলোর জন্য যদি ইনস্টিটিউট হয় সেটি খুব ভালো হবে। দুই নম্বর হচ্ছে আমাদের শিক্ষার বিভিন্ন খাতে, সেটা হোক মাদ্রাসা, হোক কওমি মাদ্রাসা, ইভেন সেটা যদি আমাদের সাধারণ জেনারেল এডুকেশন হয়, সর্বক্ষেত্রে কোরআনকে কী করে ইন করানো যাবে, কোরআনকে কী করে সেখানে প্রতিষ্ঠিত করা যাবে, পার্ট অফ দ্য ক্যারিকুলাম অথবা সিলেবাস করা যাবে, সেই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। বেশি বেশি কোরআনি সেন্টার ফর কোরআনিক স্টাডিজ, সেন্টার ফর লার্নিং কোরআন, এই ধরনের বেশি বেশি সেন্টার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কোরআনের এই শিক্ষাটাকে আমরা ব্যাপক করতে পারব। এবং সর্বশেষ, যে আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জ রয়েছে যেখানে এখনও উন্নতির ছোঁয়া পড়েনি, কোরআনের মেসেজ সেখানে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করছি যে এই পৃথিবীতে আমরা কোরআনকে বা আমাদের দাওয়াকে আমরা শহরকেন্দ্রিক করে ফেলেছি, গ্রাম কেন্দ্রিক বিভিন্ন জায়গাতে আমাদের কোরআনের এই শিক্ষাটা সহজে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে আশা করব যে আমাদের এই কোরআন শিক্ষা এবং প্রশিক্ষণ ও শিক্ষাদানের এই কর্মসূচি বাস্তবায়িত হবে। আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আহলুল কোরআন, আহলুল্লাহ এবং তার খাসা হওয়ার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومواله معشر المسلمين أوصيكم ونفسي بتقوى الله عز وجل وأوصيكم ونفسي باتباع القرآن وتعلم القرآن وتعليم القرآن وأوصيكم ونفسي باتباع السنة النبوية فإن في اتباع القرآن والسنة نجاة لنا ولجميع البشرية ولجميع أهل وطننا أجمعين. عباد الله، نحن في هذا الزمن علينا أن نقرأ القرآن، علينا أن نتصل بالقرآن وأن نربط أنفسنا بالقرآن، وعلينا أن نقرأ القرآن بالفهم، وأن نعمل بالقرآن، وأن نطبق القرآن، وأن ندعو إلى القرآن. فهنيئا بالأمة التي تقرأ القرآن بانتظام، والتي تفهم القرآن، والتي تعمل بالقرآن وتحفظ القرآن وتطبق القرآن في مجتمعهم، في دولتهم، في جميع شؤونهم. هذا وصلوا وسلموا على نبي على النبي المختار محمد صلى الله عليه وسلم، فقد قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقد قال النبي صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله بها عليه 10. فصلوا وسلموا على النبي المختار، اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفر والكافرين والنفاق والمنافقين والظلم والظالمين يا رب العالمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها، اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا رب العالمين. اللهم تقبل منا صالح الأعمال، اللهم وفقنا لما تحبه وترضى يا رب العالمين، اللهم أغثنا يا رب العالمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين، اللهم فرج هم المهمومين من المسلمين يا رب العالمين. اللهم تقبل منا ومن جميع المسلمين، اللهم أصلح أحوالنا وأحوال أمور المسلمين يا رب العالمين، اللهم أصلح ولاة أمور المسلمين يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروه يذكركم واشكروه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم بما تصنعون.